সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী। ঘর তালা বন্ধ ছিল, ধরুন এক জনহীন প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছেন আপনি, এমন সময় আপনাকে পিছন থেকে কেউ ডাকল। আপনার ঘাড়ের পাশে কারো নিঃশ্বাস পড়ল। আপনি কি ফিরে তাকাবেন নাকি ওই অবস্থাতেই দৌড়তে শুরু করবেন? কৌতূহল নাকি ভয়, কে যেতে বারবার জানি না। তবে আজ আমাদের গল্পে এই দুই আছে। শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী, ঘর তালা বন্ধ ছিল।
এই গল্প যে সত্যিই ভূতের এমনটা আমি হলফ করে বলতে পারি না। একেবারে সদ্য আমার যে অভিজ্ঞতা হয়েছে তা পুরোপুরি ভৌতিক কিনা সে বিষয়ে আমার নিজেরই যথেষ্ট সংশয় রয়েছে। তবুও ব্যাপারটা নিত্যদিনের আর পাঁচটা ঘটনার থেকে আলাদা, সে কারণেই আপনাদের শোনাতে বসা। ধরে নিতে পারেন মতামত পাওয়ার জন্য। মানখিম না, কোনো অপজীব নয়, এ হলো একটা জায়গার নাম, ভুতুড়ে জায়গাও নয় মশাই। যদিও মাত্র কয়েকদিন এখানে থাকার পর জায়গাটার পাগল করা সৌন্দর্যে আমার দশা ভূতে পাওয়ার মতোই। সিকিমের সিল্ক রুট বেড়াতে গেলে অধিকাংশ মানুষ ট্রাভেল এজেন্টের পরামর্শে ইচ্ছে গাঁও, সিলেরি গাঁও, ঋষিখোলা হয়ে পাহাড়ে ওঠেন, থাকেন ওইসব বড় সড় গ্রামের গেস্ট হাউসে। খুব কম লোক রামধুরা বা তার থেকে আরেকটু উঁচুতে এই মানখিমের মতো ছোটখাটো গ্রামে আসেন। যারা আসেন তাদের জন্য কয়েকজন গ্রামবাসী তাদের সাদামাটা বসত বাড়িতে হোমস্টের বন্দোবস্ত রেখেছে। আগেই বলেছি মানখিম গ্রামটা মাথা খারাপ করে দেওয়ার মতো সুন্দর। মাথা আমার বোধ হয় সামান্য খারাপ হয়েছে, কারণ এখানে আসার মূল উদ্দেশ্য ছিল কলকাতা ছেড়ে কয়েকটা মাস কোথাও নিরিবিলিতে গিয়ে গা ঢাকা দিয়ে থাকা। একেবারে পাণ্ডববর্জিত জায়গায় গেলে স্থানীয় লোকের সন্দেহের উদ্রেক হতে পারে, সেজন্যই এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে টুরিস্ট আসে না তা নয়, তবে কম আসে। অথচ কাল থেকে মাথার ভেতর অন্য একটা চিন্তা ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে ক্রমেই গভীরে ঢুকছে। এখানেই থেকে গেলে কেমন হয়? টাকা তো ব্যাংকে কম নেই, হলই বা বিনামে। হয়তো যেখানে আছি সেই হোমস্টের পেছনে কিছু টাকা ঢেলে তার ভোল পাল্টে দিলাম, তারপর সেখানকার আয় থেকেই। হ্যাঁ কি বললে? গা ঢাকা দিয়ে থাকতে হবে কেন? ব্যাংকের টাকা বিনামে কেন? এই দেখুন, বেশি কথা বলে ফেলেছে। এজন্যই কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় সেটা আগে থেকে ভেবে তবেই এগোনো দরকার। আসলে গল্প বলাটা তো আর আমার কাজ নয় না? তাহলে আমার কাজটা ঠিক কি? হ্যাঁ, সেইটার একটু আভাস এবার আড়ে ঠাড়ে দিতেই হয়, আর বেশি কথা বলে ফেলেছি যখন। এই 38 বছর বয়সেই আমি একজন কনসালটেন্ট। সারা ভারত জুড়ে বড় মাপের কোনো কাজের আগে যে কাজগুলো হয়তো বা পুলিশ প্রশাসনের না পছন্দ, বড় বড় দল আমার পরামর্শ নেয়। অবশ্যই কি যেন বলে, উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়। আমি যা যা জানতে চাইব সেই খবরগুলো খালি জোগাড় করে দিতে হবে, ব্যাস। দিন কয়েকের মধ্যে নকশা রেডি, কোথায় নিরাপত্তার ফাঁক রয়েছে, কখন এবং কিভাবে এগোতে হবে, সমস্ত ছক নিখুঁতভাবে গ্যারেন্টি সহকারে তৈরি করে দিয়ে থাকি। হাতে কলমে কাজ ছ, বহুদিন আগেই এই শর্মা ওই ছিঁচকেপোনা ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে গেছে। ঘটনা যখন ঘটে আমি তখন হাজার মাইল দূরে, পুলিশের ধরা ছোঁয়ার বাইরে, কনসালটেন্ট বললাম না। তাহলে পালিয়েছি কেন? আসলে হপ্তাখানেক আগে নয়ডায় ব্যাংক ডাকাতি করতে গিয়ে একটা গ্যাং কয়েকটা লোকের আহাম্মকির জন্য ধরা পড়ে যায়। দলের পান্ডা ঘোষের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের আবছা ধারণা হয় এর পেছনে দলের বাইরের কোনো পাকা মাথা থাকতে পারে, এবং সেই মাথার অবস্থান সম্ভবত কলকাতায়। অবশ্য আমার হদিশ তারা পায়নি, কারণ আমি অত কাঁচা কাজ করি না। ওই পালের গোদাদের সঙ্গেও আমার কোনোদিন সরাসরি যোগাযোগ হয়নি, আর তবুও সাবধানের মান নেই। কলকাতায় বসে নয়ডার খবর পেয়েই আমি তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। কয়েকটা মাস দূরে কোথাও কাটিয়ে সবকিছু থিতিয়ে গেলে কলকাতায় ফিরব, এরকমই প্ল্যান ছিল। বাদ সাধল এই মানকিম, আর কিছুটা হলেও ধনভীরাই। জানতে চাইছেন ধনভীরাই কে? বছর ত্রিশের এক নেপালি মহিলা, বিধবা। এখন আমি যেখানে আছি সেই হোমস্টের মালকিন। চার দিন আগে এই তল্লাটে এসে পৌঁছল। প্রথমে প্ল্যান ছিল রামধুরাতে উঠব, কিন্তু সেখানকার তিনটে হোমস্টেই আয়তনে বড়, অন্তত ছ সাতটা করেই ঘর। তার মধ্যে প্রথম যেটাই যাই তার মালিক সরোজ থাপা আবার কৌতূহলের দিক থেকে মহিলাদের টেক্কা দেয়। কলকাতায় কোথায় থাকি, কি করি, কিভাবে এসেছি, এখানে কতদিন থাকব, কোথায় কোথায় ঘুরব, কুঁটি নাটি জিজ্ঞেস করে পনেরো মিনিটের ভেতরই মাথা ধরিয়ে দিল। বেশি প্রশ্নের উত্তর দিতে হলে আমার চলবে না, কাজেই একটু ফুরসত পেতে বিমল চামলিংকে গিয়ে ধরলাম। সে ড্রাইভার, শিলিগুড়ি থেকে তার গাড়িতেই রামধুরা এসেছিলাম। আসলে একটু নিরিবিলিতে থাকতে চাই আর কি। ছোটখাটো কোনো হোমস্টে নেই যেখানে দু তিনজনের বেশি গেস্ট থাকে না? এখানে না হলেও আশপাশে কোনো গ্রামে?
আচ্ছা, তাহলে মানকিম চলুন ধনবি দিদির হোমস্টেতে। আর দিদি দু একজনের বেশি গেস্ট রাখে না, আসলে বিধবা মানুষ তো একা থাকে, শুধু নিজের খরচাটুকু তুলে নেয়।
অতঃপর মানকিম আসা। ছোট্ট গ্রাম, প্রথম দেখাতেই ভালো লেগে গেল। ধনবি রায়ের হোমস্টে গ্রামের একধারে, আশেপাশে ঘর বসত বিশেষ নেই, সরু পাহাড়ি রাস্তায় চড়াই ভেঙে পৌঁছতে হয়। হোমস্টেটা পাহাড়ের গায়ে ঢালু জমিতে, সাদামাটা কাঠের গেট পেরিয়ে তার চৌহদ্দিতে ঢুকে সেই রাস্তাটাই আরো ওপরে উঠে গেছে। ভেতরে ঢুকলে প্রথমে একটা ছোট একতলা বাড়ি, সেখানে ডাইনিং হল, মালকিন আর কাজের লোকে থাকার ঘর। তার পেছনে একটু দূরে দূরে, মানে একটার ওপর আর একটা, ছবির মতো গোটা তিনে কটেজ। শেষ কটেজ থেকে আরেকটু ওপরে উঠে পাহাড়টা হঠাৎ শেষ হয়ে গেছে, সেই সঙ্গে চড়াইয়ে উঠতে থাকা পাথুরে রাস্তাটাও যেন পা হড়কে গভীর খাদে ঝাঁপ দিয়েছে। কটেজগুলো চারপাশে ছোট ছোট বাগান, ওঠার পথে দুধারেও রঙিন ফুলের গাছ। ধনভীরাইয়ের সঙ্গে মোলাকাতের সময় কিন্তু অবাকই হলাম একটু, সাধারণ গ্রাম্য মহিলার থেকে যেন একটু আলাদা। তাই বলে অবশ্য অসাধারণ কিছু নয়, বছর ত্রিশেক বয়স, ছিপছিপে চেহারা, গায়ের রং তামাটে ফর্সা, মঙ্গোলীয় ধাঁচের মুখ মোটের উপর সুশ্রী, মাথার চুল সিল্কের মতো মসৃণ, পেছন দিকে যেমন তেমন ভাবে একটা পনিটেল করে বাঁধা। অদ্ভুত ব্যাপারটা হল মুখে এক ফোঁটা হাসি নেই, কিরকম যেন নিষ্প্রাণ পুতুলের মতো হাবভাব। তাতে যে তাকে অসুন্দর দেখাচ্ছে এমন নয়, তবুও যখন নিজের পরিচয় দিলাম, কি নাম বললাম জিজ্ঞেস করবেন না মশাই, বারবার মিথ্যে কথা বলতে হলে গল্প বলার ছন্দটাই নষ্ট হয়ে যায়। তখন সে সেই বিষণ্ণ মুখেই সামান্য মাথা ঝোঁকালো, তারপর আমাকে একটা রেজিস্টারে সই করতে বলে এক পাশে সরে গিয়ে নিজের মোবাইলে আমার আই কার্ডের ছবি তুলল। এতেও ঘাপলা ছিল, তবে ধনভীরাইয়ের চোখে তা ধরা পড়ার কথা নয়। ব্যাপার কি, মহিলার মুখ এমন গোঁড়া কেন? সেই সুযোগে আমি পাশে দাঁড়ানো বিমলকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, গেস্ট আসায় খুশি হয়নি নাকি?
আসলে বছর তিনেক আগে না ওই দিদির হাজবেন্ড আর ওই চার বছরের বাচ্চা মেয়েটা মারা যায়, সেই অ্যাক্সিডেন্ট, খেলতে খেলতে ওই খাদে পড়ে গেছিল, সেই থেকে দিদি আর হাসে না।
শুনে মনটা খারাপ হয়ে গেল। ধনবীর উপর শ্রদ্ধাও জন্মালো একটু। স্বামী আর মেয়েকে হারানোর ধাক্কাটা সত্যি মহিলা কাটিয়ে উঠতে পারেননি। এর মতো কম বয়সী বিধবার দিকে স্থানীয় কেউ আকৃষ্ট হয়নি, তা হতে পারে না। কিন্তু তিন বছর কেটে যাওয়ার পরেও মহিলার ভেতর কোনো চটুলতার আভাস নেই। এই গাম্ভীর্য হয়তো কিছুটা বর্মের কাজ করে, অবাঞ্ছিত মানুষকে দূরে রাখার জন্য। ধনবীর রায় এই নিরিবিলিতে নিজের মতো করে জীবন কাটাচ্ছে। ঘর দেখে একটু হতাশই হলাম। আগেই বলেছি, ঘর বলতে তিনটে ছোট ছোট কটেজ। তার মধ্যে প্রথম দুটো ডাইনিং হল থেকে সামান্য উপরে উঠলেই, আগেরটায় সম্ভবত অতিথি রয়েছে, কারণ বাইরে দড়িতে টি শার্ট এবং জিন্সের ট্রাউজার শুকোচ্ছে। পরেরটায় আমার থাকার বন্দোবস্ত। ছোট্ট অ্যাটাচ বাথ সহ সাদামাটা ঘর, কাঠের দেওয়াল, একটা খাট, একটা কাঠের আলমারি, আয়না লাগানো একটা ড্রেসার, একটা ছোট টেবিল আর একটা চেয়ার, ব্যাস। কিন্তু আমার হতাশার কারণ সেটা নয়। বলছি, ওই ঘরটা পাওয়া যাবে না? কাঁচের জানলা দিয়ে ওপর দিকে আঙুল দেখিয়ে জানতে চাইলাম। ওটা তো সবচেয়ে উঁচুতে, ভিউও তো সবচেয়ে ভালো হওয়া উচিত, নিশ্চয়ই দারুণ সানরাইজ দেখা যায়। বাস্তবিকই তৃতীয় তথা শেষ ঘরটা অন্য দুটোর থেকে প্রায় 15 মিটার দূরে। পাথুরে চড়াই পথটা যেখানে খাদে গিয়ে পড়েছে তা ঠিক আগে। আগেই দেখে নিয়েছি এই হোমস্টেতে একটিমাত্র রান্নার মহিলা ছাড়া আর কোনো কাজের লোক নেই। ধনবী নিজেই আমাকে ঘর দেখাতে এসেছিল। আমার প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য তার মুখে যেন একটা ছায়া পড়ল। পরক্ষণেই সে মাথা নেড়ে নিচু গলায় বলল,
নেহি বাবুজি, ও ঘর মিলবে না, ও ঘর পাওয়া যাবে না।
মুখ দেখে বুঝলাম তার এই কথা নড়চড় হবে না, অগত্যা ব্যাপারটা মেনে নিলাম। বিমল চামলিং ভাড়া বুঝে নিয়ে বিদায় হল। আমিও ঘরে জিনিসপত্র রেখে ঝটপট চান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর লাঞ্চের খোঁজে নিচে ডাইনিং হলে হানা দিলাম। আমার প্রতিবেশী প্রথম ঘরের বাইরে যা জামা কাপড় ঝুলতে দেখেছিলাম, সেই রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেখানেই আলাপ হল। বছর 30-এর চটপটে ছোকরা, চোখে মুখে কথা বলে, তাতে আমারই সুবিধা। তার কথার ধরতাই জুগিয়ে জুগিয়ে মানকিম সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিলাম। নিজের কথা বিশেষ বলতে হল না। রাজু পেশায় সার্ভিস ইঞ্জিনিয়ার। মানকিম থেকে একটু নিচে একটা ফলের জ্যাম তৈরির কারখানায় তাদের কোম্পানির তৈরি মেশিন রয়েছে। সেই মেশিনের দেখভালের জন্য দিন সাতেক আগে সে এসেছে, আরো দুদিন থাকার কথা। এখানকার থাকা খাওয়া কিরকম?
বহতি বড়িয়া জি। ও ধনবী দিদি তো জবাব নেই, গেস্টে সুখ সুবিধার দিকে সবসময় দিদির চোখ। আর রাধুনির বয়স হলে কি হবে, একদম খাসা হাত। আব দেখিয়ে 5-স্টার হোটেল কা তো খানা ইধর নেই মিলেগা আপকো, পর জো মিলেগা একদম ঘর কা জেসা, বহতি স্বাদিষ্ট।
তৎক্ষণাৎ তার কথার প্রমাণ মিলল। বুড়ি রাঁধুনি পেমার সাহায্যে ধনবী টেবিলে খাবার সাজিয়ে দিল। সাদামাটা আয়োজন, ভাত, ডাল, আলু ভাজা, কাঁচা টমেটোর তরকারি, ধনে পাতা দিয়ে ডিমের ঝোল, কিন্তু প্রত্যেকটা পদ তৃপ্তি করে খেলাম।
রাত মে চিকেন কষা আর রুটি হবে, ঠিক হ্যায়?
একটা ভাত ঘুম দেওয়ার পর সন্ধ্যার মুখে ঘর থেকে বেরোলাম। রাস্তা দিয়ে উঠে তৃতীয় ঘরের পাশ কাটিয়ে খাদের ধারে পৌঁছালাম। যাওয়ার পথে আর চোখে ঘরটার দিকে একবার তাকিয়ে গেলাম। ধনবী এটা আমাকে দিল না কেন? এখানে কি কেউ আছে? ঘরের দরজা রাস্তা থেকে একটু পাশে গিয়ে, সেটা মনে হলো বন্ধ আছে। কাঁচের জানলার পর্দা টানা, ভেতর থেকে কারো সাড়া শব্দ আসছে না। অবশ্য লাঞ্চের সময় তো কারো দেখা পাইনি। খাদের ধারে লোহার তৈরি রেলিং, মনে হয় এর বয়স খুব বেশি নয়, লোহায় এখনো মরছে ধরেনি। দেখে একটু আফসোস হল, এই রেলিং নিশ্চয়ই রায় পরিবারের ওই দুর্ঘটনার পরে তৈরি। একেই বোধহয় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আগে রেলিং থাকলে হয়তো দুর্ঘটনাটাই ঘটতো না। রেলিং ধরে সামনের দিকে তাকাতেই দুচোখ জুড়িয়ে গেল। খাতটা রেলিং এর উপাশ থেকে খাড়া ভাবে নিচের উপত্যকায় নেমে গেছে। সেখানে পাইন, ফার, বার্চ, রোডোডেনড্রন গাছের জঙ্গল। সেই জঙ্গলের শেষে উপত্যকার অন্য প্রান্ত আবার খাড়া হয়ে উঠে গেছে। তার গায়ে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। তাছাড়া যেদিকে চোখ যায় সেদিকেই পাথরের ধূসর আর বনের সবুজ মিলেমিশে এক অনবদ্য ল্যান্ডস্কেপ তৈরি করেছে। এখন অবশ্য সন্ধ্যা নামছে। সেই দৃশ্যপটের ওপর দিয়ে কেউ যেন একটা প্রকাণ্ড কালো চাদর দূর থেকে দ্রুত এদিকে টেনে আনছে। এইসব পাহাড়ি অঞ্চলে অন্ধকার নামার পর বিশেষ কিছু করার থাকে না। ঘরে ফিরে কমজোরি আলো জ্বালিয়ে সবে একটা গল্পের বই খুলে বসছি, দরজায় টোকা পড়ল। উঠে গিয়ে দরজা খুললাম। প্রত্যেক কটেজের দরজার ওপরে নাইট ল্যাম্পের মতো করে একটা টিমটিমে ইলেকট্রিক বাল্ব জ্বলছে। সে মৃদু আলোয় দেখলাম ধনভি দাঁড়িয়ে আছে, হাতে ট্রেতে চায়ের কাপ, ভেজ পকোড়ার প্লেট। এসবে আবার কি দরকার ছিল? দুপুরের খাবারই তো হজম হয়নি।
ইতনি সি তো হ্যায়, খা লিজিয়েগা।
শান্ত গলায় কথাটা বলে ঘরের টেবিলে ট্রে নামিয়ে রেখে সে এখন ফিরে গেল। লক্ষ্য করলাম এখনো ঠোঁটে হাসি নেই, তবে তার মুখের স্বাভাবিক স্নিগ্ধতা ক্ষুণ্ণ হয়নি। রাতের খানাও বলতে নেই জম্পেশ হলো। খেয়ে দেয়ে রাজু আর আমি দুজন দুজনকে গুড নাইট জানালাম। তারপর যে যার ঘরে ঢুকে দরজা দিলাম। জার্নির ধকল থাকায় ঘুমিয়ে পড়তে দেরি হল না। তখন কত রাত কে জানে, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কিসের যেন একটা শব্দ হলো না, ওই যে আবার একটু দূর থেকে এলেও নিস্তব্ধ জায়গায় আওয়াজটা সহজেই কানে হানা দিচ্ছে। কেউ কি কিছু একটা মাটিতে আছড়ে ফেলল, কোনো কাছের জিনিস ভেঙে চুরমার হয়ে গেল। বাবা, এবারে তো রীতিমতো পা দাপিয়ে দাপিয়ে হাঁটছে কেউ। এইটুকু বোঝা যাচ্ছে আওয়াজটা আসছে আমার আশপাশের কোথাও থেকে, ওই ডাইনিং হল অর্থাৎ ধনভীর ঘরের মতো দূর থেকে নয়। নির্ঘাত রাজু শ্রীবাস্তব, আবার কে? ছেলেটার ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ আছে নাকি? ঘুমোতে না পেরে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরময়, খেপে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করছে, নাকি ওর জীবনে অন্য কোন রকম হতাশা আছে আর সেই হতাশার জেরেই এমনতর কাণ্ড? একবার ভাবলাম ঘর থেকে বেরিয়ে খোঁজ নিই, ভদ্রতায় বাঁধল, ফলে আবার চুপচাপ শুয়ে পড়লাম। অন্যের কোনো অসুখ বা মানসিক সমস্যা আছে কিনা সে খবরে আমার কি দরকার? পায়চারির শব্দ চলতে লাগল, মাঝখানে যেন কাঁচ ভাঙার আওয়াজ আরো একবার পেলাম। তারপর হয় সবকিছু ক্ষীণ হয়ে এলো, নাহলে আমার চোখে তন্দ্রা ঘনিয়ে এলো। ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে। জানলার পর্দা ভেদ করে ঘরে এসে ঢুকছে দিনের আলো। একটু পরে ধনভি নিজেই বেডটি নিয়ে এলো। সকালের আলোয় তার বিষণ্ন মুখ রীতিমতো পবিত্র দেখাচ্ছে। মেয়েদের সম্পর্কে আমার মোটেই উঁচু ধারণা নেই। অবিবাহিত হয়েও পয়সার বিনিময়ে নারী সঙ্গ করেছি বেশ কয়েকবার, কিন্তু এই মেয়েটাকে দেখে কেন জানি না সমীহ জাগছে। আলগোছে ওর হাত থেকে চা নিলাম, যাতে আঙুলে ছোঁয়াছুঁই না হয়ে যায়। মন বলছে এই মেয়ে যে কোনো অছিলায় ছোঁয়ার বস্তু নয়। ধনবি চা দিয়ে চলে যাচ্ছিল, কৌতূহলের বসে পিছু ডাকলাম,
মাফ করবেন ম্যাডাম, কাল রাতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো?
কই, কুছ নেই, কিছু না। কেন বলুন তো?
না মানে রাতে মনে হলো কিসের যেন শব্দ হচ্ছে।
শব্দ মতলব আওয়াজ? কোথায়? পেমা বা আমি তো কই কিছুই শুনতে পাইনি। রাজুজিকেও চা দিয়ে এলাম, ও ভি তো কিছু বললেন না।
আমারই মনের ভুল, ওবা দিন।
অপ্রস্তুত হয়ে প্রসঙ্গটা ধামা চাপা দিলাম। ধনভি ব্রেকফাস্টের আয়োজন করতে গেল, রাজুর বোধহয় সাইটে যাওয়ার তাড়া আছে। ঘরের সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে করতে দেখলাম সে ধরাচুড়ো পড়ে তড়ি ঘড়ি খাবার খেতে দৌড়চ্ছে। আমার দিকে চোখ পড়ায় একবার হেসে হাত নেড়ে গেল। আমি রেডি হয়ে ডাইনিং হলে নামার সময় দেখতে পেলাম সে হন্তদন্ত হয়ে হোমস্টের গেট ঠেলে বেরিয়ে যাচ্ছে। নাস্তায় রয়েছে রুটি আর তরকারি। ধনবি একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়ার তদারক করছিল, দু একবার জানতে চাইল আর কিছু লাগবে কিনা। খাওয়া শেষ হতে ফ্লাস্ক থেকে আর এক দফা চা ঢেলে দিল। কাপে চুমুক দিতে দিতে হঠাৎ একটা কথা মনে হল, তক্ষুনি ঘাড় ঘুরিয়ে চারিদিকে দেখতে লাগলাম। আসলে অনধিকার কৌতূহল বলতে পারেন, ধনবীর প্রয়াত স্বামী আর মেয়ের কোনো ছবি কোথাও থাকা উচিত, দেওয়ালের গায়ে, শেলফের ওপর অথবা শোকেসের ভেতর, কিন্তু সেরকম কিছু চোখে পড়ল না। আজকের যুগে কারো ছবি নেই তা তো হতে পারে না। ধনবি কি তাহলে সেসব ছবি নিজের বেডরুমে রাখে?
কুছ ঢুঁড় রহে হো বাবুজি?
মৃদু গলার প্রশ্নটা শুনে চমকে উঠলাম, লজ্জাও পেলাম একটু। ধনবি যে আমাকে লক্ষ্য করছে সেটা বুঝতে পারিনি, তবুও কিছুটা ইতস্তত করে কথাটা বলেই ফেললাম,
কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার লাইফের ট্র্যাজেডির কাহিনী আমি শুনেছি, ভেবেছিলাম আপনার হাজবেন্ড আর মেয়ের ছবি কোথাও দেখতে পাবো, সেই জন্যই।
শুনেই ধনবি মুখ নিচু করল। এক লহমার জন্য ভয় পেয়েছিলাম হয়তো কেঁদে ফেলবে, যখন মুখ তুলল চোখে জল নেই, কিন্তু আচমকা আঘাতে যেন মুখের আগল একটুখানির জন্য হলেও খুলে গেছে।
আশিস আর্মিতে ছিল, গোর্খা রেজিমেন্ট। কাশ্মীরে পোস্টেড থাকার সময় জঙ্গিদের ল্যান্ডমাইন বিস্ফোরণে একটা পা বরবাদ হয়ে গেল, বাড়ি ফিরে এলো, হতাশ হয়ে পড়েছিল। আমি সান্ত্বনা দিলাম, আর্মি থেকে পাওয়ার টাকায় ওই তিনটে কটেজ তৈরি করালাম। আমি ওকে বোঝালাম, বহুত সমঝাইয়া কি হোমস্টের ব্যবসা করতে পারলে সেই টাকায় তিনজনে ঠিক চলে যাবে, মেয়েটাও আছে, তার দিকে তাকিয়ে অন্তত নিজেকে সামলাও। কিন্তু তারপর সব কিছু শেষ হয়ে গেল। আমি ওদের কোনো ছবি বা মেয়ের কোনো জিনিসই সামনে রাখিনি। ওসব কিছু দেখলে পুরনো কথা মনে পড়ে যায় বাবুজি।
এক নাগাড়ে এতগুলো কথা বলে সে হাঁপাতে লাগলো, মুখ থেকে আর কিছু বেরোলো না। আমার মনে হলো একজন অপরিচিত মানুষকে সমস্ত কিছু জানিয়ে ফেলে একদিকে যেমন সে লজ্জা পেয়েছে, অন্যদিকে তেমন একটু হালকাও হতে পেরেছে। যাই হোক না কেন, তাকে আর অপ্রস্তুত অবস্থায় ফেলতে মন চাইছিল না।
আমি বরং একটু গ্রামটা ঘুরে দেখে আসি। হ্যাঁ,
মাথা খাটিয়ে ঝটপট কথাটা বলে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। হোমস্টে থেকে রাস্তা ধরে একটু নিচে নামলে মূল গ্রামের শুরু। এর আগে কোনো গ্রামে যাইনি এমন নয়, কিন্তু সেসব গ্রাম শহরের কাছাকাছি অথবা ট্যুরিস্টদের পায়ের ধুলোয় ধন্য, ফলে তাদের চেহারা চরিত্র অনেকটা বদলে গেছে। সরল সাদা সিধে একজন গ্রামের মানুষ হঠাৎ করে উৎকট অনভ্যস্ত শহুরে পোশাক পরলে তাকে যেমন বেমানান লাগে, সেসব গ্রাম দেখলে ঠিক সেই অনুভূতিটাই হয়। আপনাদের অভিজ্ঞতাও নিশ্চয়ই একই রকম। মানকিমের বেলায় কিন্তু সে কথা খাটে না, এমনিতেই লোকজন কম, বাড়িঘর একটু দূরে দূরে। ধরুন একটা বাড়ির সামনের উঠোনে দুটো বাচ্চাকে খেলতে দেখলেন, তারা আপনাকে দেখে খেলা ফেলে হাঁ করে চেয়ে রইল। তারপর বেশ কয়েক মিটারের ভেতর কোনো বাড়ি নেই, পথের ধারের গাছগাছালি থেকে ভেসে আসা নাম না জানা পাখির ডাক শুনতে শুনতে সোনা রঙের হিমেল রোদে গা ভিজিয়ে আপনি এগিয়ে চললেন। কিছু দূর গিয়ে হঠাৎ দুই কিশোরীর মুখোমুখি। পরের বাড়িটার পাথুরে দাওয়ায় দাঁড়িয়ে দুই সহেলি গল্প করছে, আপনাকে দেখে ফিসফিসিয়ে কি যেন বলে, দুটিতে হেসে একেবারে লুটোপুটি। নির্জন পথে কচ্ছিত উল্টো দিক থেকে আসা দু একজন স্থানীয় লোক, তাদের চোখে কৌতূহল তবে বিস্ময় নেই। প্রথমেই বলেছি না, বেশি সংখ্যায় না হলেও অল্প স্বল্প ট্যুরিস্ট এখানে আসেই। গ্রামের বাড়িগুলো পাকা, তবে অধিকাংশের ছাদ কাঠ বা টিনের। আরেকটা জিনিস চোখে পড়ল, জল সরবরাহের প্রধান উৎস পাহাড়ের গায়ের ঝোড়া বা নালা, সেখান থেকে প্লাস্টিকের পাইপে করে জল এনে বাড়ির ওপরে ট্যাঙ্কে জমানো হচ্ছে। এসব দেখতে দেখতেই প্রথমবারের জন্য উদ্ভট চিন্তাটা মাথায় উঁকি দিল, এখানে থেকে গেলে কেমন হয়। কলকাতার ভিড় ধুলো ধোঁয়ার হইহল্লার মধ্যে ফিরে গিয়ে লাভটা কি, সেখানে কি এরকম সুন্দর রাস্তায় এত শান্তিতে হাঁটা যায়। হোমস্টেতে ফিরে বেলা গড়িয়ে গেল, খেতে বসে লক্ষ্য করলাম আজ ধনভি আমার থেকে একটু দূরে দূরে থাকছে, বোধহয় সকালে অত কিছু বলে ফেলেছে বলে এখন একটু কুণ্ঠা বোধ করছে। বেশি কথা বলে তাকে বিব্রত করার ইচ্ছে হল না। টেবিলে রাজুকে দেখতে না পেয়ে একবার শুধু জিজ্ঞেস করলাম সে আগে খেয়ে চলে গেছে কিনা। উত্তর পেলাম রাজু জানিয়ে গেছে আজ লাঞ্চ ফ্যাক্টরিতেই করবে, ফিরবে বিকেল বেলা। ডিনার করতে গিয়ে রাজু শ্রীবাস্তবের সঙ্গে মোলাকাত, দেখে মনে হলো সে ফুর্তিতে ডগমগ।
আরে আসুন দাদা, আজকেই আমার শেষ রাত, কাল সকালে বাড়ি।
বাহ, খুব আনন্দ তাহলে।
হ্যাঁ, ও আর বলতে, কতদিন বাইরে আছি, বউ মেয়ে বুড়ি মা সবাই পথ চেয়ে বসে আছে।
ধনভি ক্যাসারোল থেকে আমাদের গরম রুটি দিচ্ছিল, দেখতে পেলাম রাজুর কথা শুনে সে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং এই ভঙ্গিতে তাকে শুধু সুশ্রী নয় রীতিমতো সুন্দর দেখাচ্ছে। মাঝরাতে কিন্তু আবার ঘুম ভাঙল। এ কি রে বাবা, রাজু কি ফের না ঘুমিয়ে ঘরের ভেতর দাপিয়ে বেড়াচ্ছে, আর ভাঙছেটা কি, কাঁচের গ্লাস, ও কি কোন মহিলার কান্না? না, কান্না বললে ভুল হবে, গোঙানি। সেই গোঙানিতে মিশে আছে অপরিসীম হতাশা, অবিশ্বাস্য ক্ষোভ, নিষ্ফল আক্রোশ, সর্বনাশ। যতটা ভেবেছিলাম রাজু শ্রীবাস্তব দেখছি তত সহজ ছেলে নয়। বিবাহিত হলে কি হবে, ঘরে স্থানীয় কোনো মহিলা ঢুকিয়েছে, আর ধনভীর সাহায্য ছাড়া সে কাজ কি সম্ভব? কিন্তু মহিলা অমন কুমড়ে কুমড়ে কাঁদছে কেন? রাজু কি তার উপর কোনো রকম অত্যাচার চালাচ্ছে? কি করব বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ জেগে শুয়ে রইলাম। প্রায় ঘণ্টাখানেক পরে শব্দের তীব্রতা কমে এলো, আগের রাতের মতোই। চুলো জাগে, গা ঢাকা দিয়ে থাকতে চাইলে অন্যের ব্যাপারে নাক গলানো যাবে না, এই ভেবে আমিও আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে বারবার আর চোখে রাজুর দিকে তাকাচ্ছিলাম, তার কিন্তু কোনো বিকার নেই। দিব্যি গোগরা সে জ্যাম টোস্ট আর অমলেট সাবাড় করছে। মাঝখানে একবার খোঁজ নিল তার গাড়ি আসতে আর কতক্ষণ, হতভাগা যে এত বড় লম্পট মুখ দেখে তা বোঝার উপায় নেই। তা কাল রাতে ভালো ঘুমাইছে? এক থাকে তবুও তাকে আলগোছে জিজ্ঞেস করলাম।
ভালো ঘুম হবে না, কাল সারাদিন কত খাটুনি গেছে, রাতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি, উঠেছি একদম সকালে।
আর ঘাঁটালাম না, কারণ রাজু মিথ্যে কথা বলছে। অনিদ্রা না হয়ে যদি স্লিপ ওয়াকিং এর অসুখ হয় তাহলে ঘুমের মধ্যে হাঁটা বা জিনিসপত্র ভাঙচুর করার কথা হয়তো জেগে উঠে তার মনে নাও থাকতে পারে, কিন্তু নারী ঘটিত ব্যাপারটা, এক মহিলার গলা তো আমি স্পষ্ট শুনেছি। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই রাজুর গাড়ি এসে পড়ল, সেও মালপত্র গুছিয়ে নিয়ে ঘর ছেড়ে দিল। পেমার হাতে কিছু বকশিশ গুঁজে দিয়ে ধনভীকে ফিল্মি কায়দায় বাও করে আমাকে হাত নেড়ে হাসি মুখে বিদায় নিল। হাতে পুরো দিনটাই পড়ে আছে, সেটা কাটানোর কোনো একটা উপায় দরকার, তাই ধনভীকে ধরলাম।
বলছি ম্যাডাম, আশেপাশে দেখার মতো কোনো জায়গা আছে? যদি একটু ঘুরে আসা যেত।
পদমচেন বা জুলুক যেতে হলে গাড়ি লাগবে, তবে ট্রেকিং করে লামপোখরি লেক থেকে ঘুরে আসতে পারেন আপনি। লাভদারা নামে একটা জায়গা আছে, সেটাও খুব সুন্দর।
শেষ পর্যন্ত ট্রেকিং করাই ঠিক হল। গাইড হিসেবে গ্রামের একটা ছেলেকে ধনবী জোগাড় করে দিল, 17-18 বছর বয়স হবে, নাম পাওয়ান, খুব হাসি খুশি। লাঞ্চের জন্য ধনবীর প্যাক করে দেওয়া আলু পরোটা নিয়ে ছেলেটার সঙ্গে বেরিয়ে পড়লাম। বনের পথে গাছগাছালির মধ্যে দিয়ে অনেকটা পথ হেঁটে লামপোখরি লেখে পৌঁছতে হয়। সেই হ্রদ কিরকম তা আমি আপনাদের বলে বোঝাতে যাব না, কারণ পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য থাকে যা মনের গোপন সিন্ধুকে তুলে রাখার জন্য কথার হাটে সবার সামনে তাকে নিলামে চড়ানো যায় না। কোনোদিন যদি সময় সুযোগ মতো মানকিম আসেন আর লামপোখরি ঘুরে যান, আশা করি আমার সঙ্গে একমত হবেন। পবন ছেলেটা নিজের টানের হিন্দিতে অনর্গল কথা বলে, ফেরার পথেও বলছিল। হঠাৎ মনে হল একে কৌশলে প্রশ্ন করে ধনভী সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যায়। পবন, একটা কথা বলবো?
হ্যাঁ সাহজি, জরুর বতাইয়ে।
এই যে ধনভী রায় একা থাকে গ্রামের একধারে, এটা কি খুব নিরাপদ? উত্তরে পবন হাত পা নেড়ে অনেক কথা বলে গেল। ধনভী দিদির এইভাবে একা থাকাটা গাঁয়ের সবারই চিন্তার কারণ, সকলে তাকে খুব ভালোবাসে, অনেকেই সাহায্য করতে চেয়েছে, বলেছে গাঁয়ের মাঝখানে এসে থাকতে, কিন্তু দিদি নিজের ওই হোমস্টে ছেড়ে কোথাও যেতে রাজি নয়। সে তো হবেই, হাজার হোক স্বামী আর সন্তানের স্মৃতি।
লেকিন দিদি কে হাজবেন্ড তো পাগল হো গয়া থা এসে।
হ্যাঁ বলে কি ছোকরা, ধনভী রায়ের স্বামী প্রাক্তন ফৌজি আশিস রায় পাগল হয়ে গেছিল? কথাটা হজম করতে আমার একটু সময় লাগলো। সেই ফাঁকে পবনের বাক্যস্রোত দুর্বার গতিতে এগিয়ে চলল। এই কথা তো গায়ের সবারই জানা, ধনভী দিদির হাজবেন্ড কাশ্মীরের ব্লাস্টে হাঁটু থেকে একটা পা খুইয়ে বসে। যখন সে আর্মি থেকে ফেরত আসে তখন থেকেই তার মাথায় একটু গন্ডগোল দেখা যায়। ধনভী দিদি তখন নতুন কয়েকটা ঘর তুলে হোমস্টে চালু করার চেষ্টা করছে সংসার চালানোর জন্য, অথচ তার হাজবেন্ড তাকে গালমন্দ করত, এমনকি গায়ে হাতও তুলত। গাঁয়ের লোক বহুবার গিয়ে থামিয়েছে। পবনের বয়স তখন ১৩-১৪ বছর, তাই পাগলের সেই পাগলামির কথা তার পুরোপুরি মনে আছে। আর মাথা ঠিক থাকলে কি বাচ্চা মেয়েকে নিয়ে খাদের ধারে খেলতে যায় কেউ? না গেলে তো ওই দুর্ঘটনা ঘটত না। দিদির মুখের হাসিও এভাবে মুছে যেত না এইসব। পবনকে আর কিছু জিজ্ঞেস করার মানসিকতা আমার ছিল না, এমনকি তার কথাও আর মন দিয়ে শুনছিলাম না। মাথার মধ্যে তখন ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা, ধনবি আমাকে গতদিন সকালে অনেক কথাই বলেছে, কিন্তু তার স্বামী যে উন্মাদ হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করত, এই তথ্যটা সে সযত্নে এড়িয়ে গেছে। কেন? সে কি তার স্বামীকে এতটাই ভালোবাসত? আর সেই সঙ্গে তার মেয়েকেও? সেই ভালোবাসার কারণে কি তাদের হারানোর আঘাত 3 বছর পরেও সে সামলে উঠতে পারেনি? ভাবতে ভাবতেই হোমস্টে এসে পড়ল। সূর্যও তখন পাটে বসতে চলেছে। আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে উদ্বিগ্ন ধনভি হোমস্টের গেটে এসে দাঁড়িয়েছিল। এর আগে তার বিষণ্ন মুখে আবেগের কোনো ছোঁয়া পড়েনি, কিন্তু এই পড়ন্ত আলোয় সেই উৎকণ্ঠাটুকু অপরূপ মনে হল। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম। দীর্ঘ ট্রেকিং এর ক্লান্তি ছিল, তাই ঘুম আসতেও দেরি হল না। কিন্তু সেই ঘুম যথারীতি ভাঙল মাঝরাতে। আর পাড়া যায় না, আবার ওই রাজু ছেলেটার নৈশলীলা শুরু হয়েছে। রোজ এইভাবে ঘুমের ব্যাঘাত হলে তো মুশকিল। আর বুঝলি, আবার সেই নির্ভুল নারী কণ্ঠের আক্ষেপ, ক্ষোভের হতাশার আরতি। আর চোখ বুঝে থাকা গেল না, বিরক্ত হয়ে হাত বাড়িয়ে আমি বেড সুইচ টিপলাম। ঘরের বাতি জ্বলে উঠল। এর পরেও ব্যাপারটা সহ্য করা সম্ভব নয়। উঠে বাইরে বেরিয়ে রাজুর দরজায় ধাক্কা দেব, বলব। ঠিক এই সময় একটা কথা মনে পড়ায় আমি বিছানার উপর সটান হয়ে বসলাম। ওই আওয়াজ রাজুর ঘর থেকে আসছে না, আসতে পারে না, কারণ রাজু শ্রীবাস্তব এখানে নেই। আজ সকালেই হোমস্টে ছেড়ে সে বাড়ি ফিরে গেছে, এবং তার ঘরে অন্য কোনো অতিথিও আসেনি, অন্তত আমি নিজে শুতে আসার আগে পর্যন্ত। তাহলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর উঠে গায়ে জামা গলালাম, তারপর সন্তর্পণে দরজা খুলে বেরোলাম। আওয়াজ তখনও সমানে চলছে, ফলে বাইরে বেরোনো মাত্র একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। আমি যা ভেবেছিলাম তার কিছুটা ঠিক, কিন্তু পুরোপুরি নয়। এই আওয়াজ ডাইনিং হল বা ধনভীর ঘরের দিক থেকে আসছে না বটে, কিন্তু রাজু শ্রীবাস্তবের কটেজ থেকেও আসছে না। সেই ঘর অন্ধকার, নিস্তব্ধ। আওয়াজটা আসছে একটু ওপরের ওই তৃতীয় কটেজ থেকে, তবে বাইরে থেকে দেখলে সেই কটেজেও প্রাণের কোনো লক্ষণ নেই। দরজার বাইরে অন্য কটেজগুলোর মতোই একটা টিম টিমে আলো ঝুলছে, তবে জানলার সার্সি দিয়ে ঘরের ভেতরে কোনো আলোর চিহ্ন চোখে পড়ছে না। আর একবার সেই ক্ষুব্ধ গোঙানি কানে আসতেই আমি আর অপেক্ষা করলাম না। মোবাইলের টর্চ জেলে সন্তর্পণে খাঁড়াই পথটা ধরে ওপরে উঠলাম, তারপর বিড়াল পায়ে গিয়ে ওই কটেজের সামনে দাঁড়ালাম। অবাক হয়ে দেখলাম দরজায় তালা। ভেতরে কেউ আছে কি? নিঃশব্দে সেই দরজায় কান পাতলাম। প্রায় তৎক্ষণাৎ ভেতর থেকে কোনো একটা কাঁচের জিনিস ভাঙার শব্দ পাওয়া গেল। তারপর মনে হল খুব জোরে জোরে শ্বাস ফেলছে কেউ।
আন্দার কই হ্যায়?
বুক ঠুকে দরজায় টোকা দিয়ে প্রশ্নটা করেই ফেললাম। নিচু গলায় বললেও টের পেলাম আমার গলা একটু একটু কাঁপছে। ঘরের ভেতর থেকে কোনো সাড়া এলো না। তবে এবার একটা নতুন শব্দ শুনতে পেলাম, পা ফেলার শব্দ। যদিও অস্পষ্ট, যেন ঘরের ভেতর পায়চারি করছে হালকা ওজনের কেউ। এখন অন্তত সে পা দাপিয়ে হাঁটছে না। তাহলে কি এই ঘরে কাউকে আটকে রাখা হয়েছে? জানার আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। পাহাড়ি অঞ্চলের কাঁচ লাগানো চওড়া জানলা, তবে ঘরে আলো জ্বলছে না এবং সম্ভবত ভেতরের পর্দা টানা, তাই সেই কাঁচ অন্ধকার, তাতে দরজার বাইরের বাল্বের মৃদু আলোর প্রতিফলন হচ্ছে। আরো ভালো করে দেখবার জন্য সেই কাঁচে গিয়ে মুখ লাগালাম, আর মোক্ষম চমকটাও এলো তক্ষুনি। আঁতকে উঠে দেখলাম আমার মুখের একেবারে সামনে একটা অস্পষ্ট সাদা ছোপ। ঠিক সেই মুহূর্তেই পর্দা সরিয়ে ওদিক থেকে কাঁচে মুখ রেখেছে কেউ। সে মুখ মানুষের নয়, মানুষের হতে পারে না। আপনারা কেউ যদি বিদেশি হরর মুভির ভক্ত হন, তাহলে হয়তো ডেথস মাস্ক জিনিসটার সঙ্গে পরিচয় আছে। এই মুখ অবিকল সেরকম, রং ফ্যাকাশে সাদা, চোখ দুটো কালো কোটরের মতো দেখাচ্ছে, ইংরেজি ও অক্ষরের মতো গোল হা মুখ, নিঃশব্দ চিৎকারে খোলা। সে মুখ চেনা কিনা, মুখের মালিক ছেলে কি মেয়ে, সেসব বোঝার আগেই দারুণ ভয়ে ছিটকে সরে এলাম। তারপর আর ওখানে নয়, ঢালু পথ ধরে দুর্দার করে নেমে এসে নিজের ঘরে ঢুকে ছিটকিয়ে দিলাম। তারপর বিছানায় বসে হাঁপাতে লাগলাম। বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পিটছে। কি ছিল ওটা? জীবিত মানুষ অবশ্যই নয়। তাহলে ওই কটেজের ভেতর থেকে যে আওয়াজ আসে তা কি কোনো অশরীরীর কীর্তি? ভেবে ভেবে কুল কিনারা পেলাম না। বাকি রাতটুকু ঘুম এলো না। সকাল সাতটার দিকে ধনভি যথারীতি চা নিয়ে এলো।
কিছু মনে করবেন না ম্যাডাম, কাল রাতে মনে হলো কারোর যেন গলার আওয়াজ পাচ্ছি।
রাজু তো চলে গেছে, অন্য কটেজটায় কি কেউ আছে?
কোই নাহি, উস ঘর কো ভাড়ে মে নাহি দেতে হ্যায়।
তাহলে হয়তো হাওয়ার শব্দ পেয়েছি। ভেতরে ভেতরে কিন্তু তখন আমি দারুণ উত্তেজিত। গত রাতের ঘটনাটার নিজের মতো করে একটা ব্যাখ্যা ভেবে নিয়েছি। নিজের বোকামির কথা ভেবে নিজেরই এখন হাসি পাচ্ছে। ওই ফ্যাকাশে মুখ কোনো অশরীরী নয়, ওটা আসলে একটা মুখোশ। ওই ঘরের ভেতরে লুকিয়ে আছে আমারই মতো কোনো জীবিত মানুষ। অবশ্যই ধনভীর সঙ্গে যোগ সাজসে অতিরিক্ত সতর্কতা হিসেবে ওই মুখোশ পড়ে আছে, যাতে হঠাৎ কটেজের জানলায় তার মুখ দেখতে পেলেও পরিচিত কেউ চিনতে না পারে। আর তাকে ওখানে লুকিয়ে রেখেছে বলেই ধনভী কোনো গেস্টকে ওই ঘর ভাড়া দেয় না, দরজাতেও বাইরে থেকে তালা দিয়ে রেখেছে। আর এই ধনভীকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম। কে বলতে পারে ওই কটেজে সে কোনো অপরাধীকে লুকিয়ে রাখেনি? হয়তো পুলিশ আর গাঁয়ের লোকের চোখ এড়িয়ে। তবে আর একটা সম্ভাবনাও থাকতে পারে। গলার স্বর শুনে আমার মনে হয়েছে যে লুকিয়ে রয়েছে সে একজন মহিলা।
তাহলে কি সে কোনো সামাজিক অন্যায় বা অসম্মানের শিকার? সেই জন্যই ধনভী তাকে পাঁচজনের নজরের আড়ালে থাকতে সাহায্য করছে। কিন্তু ঠিক এইখানে একটা প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর মিলছে না। যে পুলিশের ভয় অথবা সমাজের ভয় লুকিয়ে আছে, সে প্রতিদিন মাঝরাতে পা দাপিয়ে জিনিসপত্র ভাঙচুর করে কেঁদে কেটে নিজের অস্তিত্ব জাহির করতে যাবে কেন? হয়তো রাজু শ্রীবাস্তবের ঘুম গাঢ় বলে সে ওই সব আওয়াজ শুনতে পায়নি, কিন্তু আমি পেয়েছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও পেত। গেস্টদের বিনা কারণে নিজের উপস্থিতির কথা জানান দিয়ে কিংবা মাঝরাতে তাদের ভয় দেখিয়ে আত্মগোপনকারী লাভ কি? পুরি সবজির ব্রেকফাস্ট খেতে খেতেই মনস্থির করে ফেললাম, আজকে রাতে রহস্যভেদ করেই ছাড়ব। এরা জানে না কার পাল্লায় পড়েছে। ধনভী নিজে থেকে কিছু জানতে চায় না, আজকেও চাইল না। তার মুখ যথারীতি বিষণ্ণ, ভাবভঙ্গি নিষ্প্রাণ। এখন অবশ্য আমার মনে হচ্ছে এটাও একটা মুখোশ হতে পারে। হয়তো নিজের কীর্তিকলাপ গোপন রাখার জন্যই। আজকে একটু গা মাজমাজ করছে বুঝলেন, বেরোতে ইচ্ছা করছে না। আজ সারাটা দিন ঘরেই শুয়ে কাটাবো ভাবছি। এক ঝলকের জন্য ধনভী মুখ তুলে তাকালো, চোখে কি একটু উদ্বেগের ছায়া? আমাকে অবাক করে এরপর সে নিজে থেকেই এক টানা কয়েকটা কথা বলে গেল।
হ্যাঁ বাবুজি, সেই ভালো। কাল আপনার বহুত ধকল গেছে, আজকে একটু রেস্ট নিন বরং, আর আমরা আপনার লাঞ্চ ঘরে পৌঁছে দিয়ে আসব।
সারাটা দিন শুয়ে বসে কাটালাম। কলকাতায় সোর্সকে ফোন করা উচিত ছিল, করলাম না। মুখের সামনে গল্পের বই খোলা থাকলেও তাতে মন বসল না, কারণ সারাক্ষণ মাথার মধ্যে প্ল্যান ঘোরাফেরা করছিল। কটেজের দরজায় ছিটকিনি না দিয়ে সামান্য ফাঁক করে রেখেছিলাম যাতে যাতায়াতের পথটা দেখতে পাই। ওপরের কটেজের দিকে কাউকে কিন্তু উঠতে দেখলাম না। এদিকে রাজুর জায়গায় নতুন কোনো গেস্ট আসেনি, ফলে ওই দুটো কটেজের কোনোটা থেকেই কোনো সাড়া শব্দ নেই। বেলা একটার দিকে ধনভী থালায় খাবার সাজিয়ে দিয়ে গেল। ভাত, ডাল, আলু, কপি ভাজা, ডিমের ঝোল খেয়ে দিয়ে থালা ঘরের বাইরে রাখলাম। এক সময় পেমা এসে সেটা তুলে নিয়ে গেল। দুপুরে না ঘুমিয়ে পথের দিকে লক্ষ্য রাখলাম, কেউই সে পথ মাড়াল না। বিকেলের দিকে নিজেই চুপি চুপি বেরিয়ে আর একবার ওপরের কটেজটা ভালো করে দেখে এলাম। ভেতরে কেউ আছে কিনা বোঝার উপায় নেই। জানলায় পর্দা টানা, ঘরের দরজায় সেই তালা। তালাটা খুঁটিয়ে দেখার দরকার হল না, এক পলক দেখেই বুঝলাম ফালতু জিনিস। কেরিয়ারের একেবারে প্রথম দিকে তালা খোলা রপ্ত করতে হয়েছিল, এখন অভ্যাস নেই বটে, তবে এই তালা আমি চোখ বন্ধ করেও খুলতে পারি। এমন কিছু উপকরণ লাগবে না, আমার সঙ্গে যা আছে তা দিয়েই কাজ চলে যাবে। সন্ধ্যায় স্ন্যাক্স দেওয়ার সময় ধনভী জিজ্ঞেস করল ডিনারটাও ঘরেই দেবে কিনা। একটু ভেবে সায় দিলাম, ঘর ছেড়ে বেরোতে না হলে ওপরের কটেজের দিকে সারাক্ষণ নজর রাখতে পারব, বুঝতে পারব সেখানে কেউ ঢুকছে বা বেরোচ্ছে কিনা। পেমা যখন এসে ডিনারের এটো বাসন তুলে নিয়ে গেল, তখন একটা বিষয় আমি নিশ্চিত, ওপরের কটেজে সত্যিই যদি কেউ লুকিয়ে থাকে তাহলে সারা দিন কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি, অর্থাৎ সে আগে থেকেই নিজের কাছে খাবার আর পানীয় জল মজুদ করে রেখেছে। নির্জন নিস্তব্ধ এলাকা, ডাইনিং হলের দিক থেকে ঝরঝর করে জল পড়ার শব্দ, ঠুং ঠাং বাসন ধোয়ার শব্দ ভেসে এলো কিছুক্ষণ। সেসব বন্ধ হওয়ার পর আর কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পরে উঁকি দিয়ে দেখলাম সেই বাড়ির আলো নিভে গেছে। পাহাড়ের মানুষ তাড়াতাড়ি শোয়ে ভোরবেলা ওঠে, ধনভী আর পেমা সম্ভবত ঘুমিয়ে পড়েছে। আমিও নিজের কটেজের আলো নিভিয়ে দিলাম, এবার অপেক্ষার পালা। আশ্চর্যের বিষয়, উত্তেজনা যতই থাক, অনেকক্ষণ কিছু না ঘটলে ব্যাপারটা মানুষের কাছে একঘেয়ে হয়ে দাঁড়ায়। বিছানায় কাত হয়ে বসে থাকতে থাকতে কখন যে চোখ জুড়ে এসেছিল খেয়াল নেই। হঠাৎ একটা শব্দে তন্দ্রা কেটে গেল। ওপরের কটেজে আবার সেই পায়চারি শুরু হয়েছে। মোবাইলের বোতাম টিপে এক ঝলক সময়টা দেখে নিলাম, রাত একটা বাজে। নিঃশব্দে দরজা ঠেলে বাইরে পেরোলাম। আজ এর শেষ দেখে ছাড়বই। কাঁচ ভাঙার এই শব্দ কি ধনভীর ঘর অব্দি পৌঁছচ্ছে না, নাকি সব শুনেও সে ঘুমের ভান করে পড়ে আছে? পা টিপে টিপে কটেজের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মোবাইলের টর্চও জ্বালিনি, যদি ভেতরের মক্কেল আমার উপস্থিতির কথা টের পেয়ে যায়। দরজার উপর সেই টিমটিমে ইলেকট্রিক বাল্বটা জ্বলছে। সেইটুকু আলোর ভরসাতেই পকেট থেকে একটা মোটা স্টিলের তার বার করলাম। সবেমাত্র সেটা তালার ফুটোয় ঢোকাতে যাব এমন সময়, আপনাদের কাছে স্বীকার করতে বাধা নেই, এত কাছ থেকে মেয়েলি গলার সেই গোমানি শুনে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তাকে আর তো কান্না বললেও ভুল হয় না। এখন ওই আওয়াজে কোনো রাগ বা আক্রোশের আভাস নেই, বরং মিশে আছে অসম্ভব দুঃখ, অবর্ণনীয় যন্ত্রণা। কিসের এত কষ্ট ওই মেয়ের? স্নায়ু শক্ত রেখে তালা খোলার চেষ্টা করলেও বুঝতে পারছিলাম আমার হাত কাঁপছে। সেই কারণে 30 সেকেন্ডের কাজে সময় লাগলো প্রায় 3 থেকে 4 মিনিট। তালাটা খুলে যেতে সেটাকে সন্তর্পণে মাটিতে নামিয়ে রাখলাম। তারপর খুব আস্তে আস্তে, একটুও শব্দ না করে, দরজার হাঁসকলটা খুললাম। ভেতরে যে আছে তাকে সতর্ক হতে দিলে চলবে না। একবার বুক ভরে শ্বাস নিলাম, তারপর বাঁ হাতে মোবাইলের টর্চ জ্বালিয়েই ডান হাতে জোরালো ধাক্কায় দরজার পাল্লাটা কটেজের ভেতরের দিকে ঠেলে দিলাম। আলোর রশ্মিতে 1 সেকেন্ডের জন্য চোখে পড়ল ঘরের ভেতরে অজস্র ফ্রেমে বাঁধানো ফটোগ্রাফ। দেওয়ালে, টেবিলে, মেঝেতে, সেই সঙ্গে অনেক খেলনা আর পুতুল, ভাঁজ করে রাখা বাচ্চার জামা কাপড়। পরক্ষণেই নিদারুণ ভয়ে আর্ত চিৎকার করে উঠে দরজা থেকে বেশ কয়েক পা পিছিয়ে এলাম। কটেজের ঠিক মাঝখানে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, ধনভী স্বয়ং, অথবা ধনভী নয়, কারণ এই মূর্তির অবয়ব ঠিক কঠিন নয়, যেন সাদা ধোঁয়ার পিণ্ড দিয়ে তৈরি। বিস্ফারিত দুই চোখের দৃষ্টি এদিকেই, অথচ সে আমাকে দেখছে না। মুখ হাঁ গত রাতের মতোই, যেন তীব্র আক্ষেপে আর্তনাদ করতে গিয়ে থমকে গেছে শেষ মুহূর্তে। আকার আকৃতিতে অবিকল ধনভীর মতো হলেও এ কোনো রক্ত মাংসের মানুষ হতে পারে না। বেশ টের পাচ্ছিলাম চোখের সামনে ওই প্রেত মূর্তিকে দেখে হাত পা আর নড়ছে না, একই জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি। ওদিকে আমার পেছনেও তখন পায়ের আওয়াজ, পথের ওপর টর্চের আলো এসে পড়েছে। অনেক চেষ্টায় ঘাড় ঘুরিয়ে দেখতে পেলাম আমার পেছনে আন্দাজ 10 মিটার নিচে রাস্তার ওপর ধনভী দাঁড়িয়ে আছে, সত্যিকারের ধনভী। হাতে একটা জ্বলন্ত টর্চ, সম্ভবত আমার গলা পেয়েই উঠে এসেছে। তাকে সাবধান করতে যাব তার আগেই আতঙ্কের ওপর আতঙ্ক। আসল ধনভীকে দেখে ঘরের ভেতরের এই নকল ধনভী নড়ে চড়ে উঠেছে। তার দৃষ্টি সটান আসল ধনভীর ওপর,
আরই যে বড় বড় পা ফেলে ওই অপচ্ছায়া এবার বেরিয়ে আসছে ঘরের বাইরে, এগোচ্ছে আসল ধনভীকে লক্ষ্য করে। আমার পাশ কাটিয়ে যাওয়ার সময় গায়ে একটা ঠান্ডা হাওয়ার জোরালো ঝাপটা লাগল। আশ্চর্য, আসল ধনভী কি তার দিকে ধেয়ে যাওয়া ওই বিভীষিকাকে দেখতে পাচ্ছে না? বোধ হয় না, কারণ সে এখনো আমার দিকে তাকিয়ে ডাকছে ও আমাকেই। দেহের ভঙ্গিতে ভয়ের কোনো চিহ্ন নেই, মুহূর্ত মাত্র, তারপরেই সেই প্রেতমূর্তি আসল ধনভীর সামনে গিয়ে পৌঁছালো। আর তারপর তারপর ঠিক কি হল তা বলতে পারব না। মনে হলো সেই ছায়া যেন আসল ধনভীকে ধাক্কা মেরে তার দেহে মিলিয়ে গেল, আর তাকে দেখতে না পেলেও সেই আঘাতে থরথর করে কেঁপে উঠল আসল ধনভীর গোটা শরীর। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম আমরা দুজনেই, তারপরেই আসল ধনভী হাহাকার করে কেঁদে উঠল। তীব্র আবেগে তার চোখ মুখ বিকৃত, যেন কোনো মন্ত্র বলে পাথরের মূর্তি এক লহমায় প্রাণ ফিরে পেয়েছে। কাঁদতে কাঁদতেই প্রায় ছুট পায়ে ওপরে উঠে এসে আমাকে পাশ কাটিয়ে সে ওই শূন্য কটেজে গিয়ে ঢুকল। কি করব বুঝতে না পেরে আমি তার পিছু নিলাম। ততক্ষণে ধনভী ঘরের ভেতরের আলো জ্বালিয়ে দিয়েছে। আপনাদের আগেই বলেছি কটেজের ভেতর অজস্র ফ্রেমে বাঁধানো ফটোগ্রাফ, এখন সামনে থেকে সব দেখতে পেলাম। প্রায় সবগুলোতেই একজন নেপালি ভদ্রলোক আর একটা বাচ্চা মেয়ে, আশিস রাই, সঙ্গে আশিস আর ধনভীর মেয়ে। আমার অনুমানে ভুল নেই।
সেদিন আমার হাজবেন্ড আর বাচ্চার ছবি খুঁজছিলেন না বাবুজি, এই যে আশিস আর কোমলের সব ছবি এখানে আছে, সব একসাথে রেখে আমি ঘরে তালা দিয়েছি। তারপরে আর এখানে ঢুকিনি আমি, 3 সাল হয়ে গেল আমি ঢুকিনি।
কেবল ছবি নয়, আছে বাচ্চার খেলনা আর পোশাক। প্রথমবার ঘরের ভেতরে চোখ পড়তেই যা দেখতে পেয়েছিলাম, টেডি বিয়ার, বারবি ডল, অনেকগুলো ছোট ছোট ফ্রক ভাঁজ করে একপাশে একটা মোড়ার উপর রাখা। গত কয়েক রাতে ঝনঝন করে যে কাঁচ ভাঙার শব্দ পেয়েছি তার একটা ব্যাখ্যা এবার পাওয়া যাচ্ছে। ওই প্রেতাত্মা বা যাই হোক না কেন, ক্ষোভে দুঃখে ওই ফটো ফ্রেমগুলোকেই আছড়ে আছড়ে ভেঙেছে। কটেজের ভেতর অন্য কোনো কাঁচের জিনিস নেই যখন, কিন্তু ফটোগুলো কাঁচ থেকে খুঁটিয়ে দেখে আর এক প্রস্থ অবাক হলাম। একটা ছবিতেও ভাঙচুরের কোনো চিহ্ন নেই, কাঁচের ওপর পুরু ধুলোর আস্তরণ, তবে কোথাও একটা চিড় চোখে পড়ছে না, ফ্রেমগুলো অক্ষত। ঘরের মেঝে না সেখানেও কাঁচের টুকরো ছড়িয়ে নেই। তাহলে রাতের পর রাত কি এত ভাঙল? পকেট থেকে রুমাল বার করে বেশ কয়েকটা ছবির কাঁচ মুছে আরো ভালোভাবে দেখলাম। ছবিগুলো বিভিন্ন সময়ে তোলা, কিছু হয়তো স্টুডিওতে তোলা, কিছু মোবাইলে তুলে প্রিন্ট করে বাঁধানো হয়েছে। ধনভীর মেয়ে কোমলকে একেবারে দুধের শিশু থেকে শুরু করে 3-4 বছর বয়স অবধি দেখা যাচ্ছে। অধিকাংশ ছবিতেই তার সঙ্গে তার বাবা আশিস রাই, দু একটায় যেগুলো সম্ভবত স্টুডিওতে তোলা, ধনভীও আছে। আশ্চর্যের বিষয়, সব ছবিতেই আশিস রাইয়ের মুখে হাসি, পাগলামির কোনো চিহ্ন নেই। এ কি করে সম্ভব? ভাবতে না ভাবতেই আমার না বলা প্রশ্নের জবাব এলো ধনভীর কাছ থেকে।
তখনও আশিসের ইঞ্জুরিটা হয়নি, মাথাটাও ভি ঠিক ছিল ওর। সে সুখ আমার কপালে সইল না, সইল না আমার কপালে।
টোলে মেঝেতে পড়ে যাচ্ছিল, আমি ধরে ফেললাম, যত্ন করে তাকে একটা চেয়ারে বসালাম, বসিয়েও হাত ছাড়লাম না। আশ্চর্য, সে ছাড়াবার চেষ্টাও করল না, তবে তার চোখের জল থামল না। চাপা স্বভাবের মেয়েটার অনেক দিনের অবরুদ্ধ আবেগের বাঁধ যেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেছে। কি হয়েছিল আমাকে আমাকে সবকিছু খুলে বলবে? ফোঁপাতে ফোঁপাতে একটু অসংলগ্ন ভাবে ধনবি যে কাহিনী শোনাল তা যেমন অদ্ভুত তেমনই মর্মান্তিক। ওর ভাষায় বলতে গেলে মহাভারত হয়ে যাবে, তাই আমি শুধু সারমর্মটুকু আপনাদের সামনে তুলে ধরছি। স্বামী আর ফুটফুটে মেয়েকে নিয়ে ধনবীর ছিল সুখের সংসার। আশিস রায় আর্মিতে কাজ করত, ঘরে ফিরত ছ মাসে একবার দিন সাতেকের জন্য। তবুও সেই সাত দিন ধনবীর খুশির সীমা থাকত না। কোমলের বয়স তিন বছর হওয়ার পর বাবা বাড়ি এলে সেও লাফিয়ে ঝাঁপিয়ে একাকার করত। তিনজনে মিলে শহরে গিয়ে সিনেমা দেখে খেয়ে দিয়ে ফিরেছে বেশ কয়েকবার। এইসব ফটো সেই আনন্দের দিনেই তোলা। কিন্তু সেবার আশিস ফিরল বিস্ফোরণে একটা পা হারিয়ে। অত বড় জোয়ান লোকটা ক্রাচ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত, আর সম্ভবত সেই হতাশা থেকেই তার মাথায় গোলমাল দেখা দিল। কখনো নিজের মনে বিড়বিড় করত, কখনো বা চিৎকার করে গালি দিত, সাপমন্নি করত নিজের ভাগ্যকে, এমনকি ধনভীকেও। তুচ্ছ কারণে স্ত্রীর গায়ে হাত তুলতেও তার আটকাত না। প্রতিবেশীরা ছুটে এসে তাকে থামিয়েছে বেশ কয়েকবার। ধনভী বুদ্ধিমতী করিতকর্মা, আর্মি থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকায় সে নিজেদের জমিতে এই তিনটে কটেজ তৈরি করায়। স্বামীকে বোঝায় হোমস্টের ব্যবসা চালাতে পারলে তিনটে পেট স্বাচ্ছন্দ্যে চলে যাবে, কিন্তু তার বোঝা নয় কিংবা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের চিকিৎসায় কোনো ফল হয়নি। আশিস রায়ের পাগলামি কমেনি, তবে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলেও মেয়ের সঙ্গে খেলাধুলো করলে তার মেজাজ একটু শরীফ থাকত। ধনবীও তাই কোমলকে তার সঙ্গে খেলতে উৎসাহ দিত। এরকমই একদিন সকালে বাবা মেয়ে এই কটেজে খেলা করছিল। কি সর্বনাশ, কটেজ এটা একেবারে খাদের ধারে,
কি করব, মেয়ে ঘরে খেলতে ভালোবাসত যে, এই এই ঘরের খিড়কি দিয়ে অনেক দূর অবধি দেখা যায়, তাই তখন তখন কি করে জানবো যে।
ধনবী দুঃস্বপ্নেও ভাবতে পারেনি এদিন খেলার সময় আশিসের পাগলামি হঠাৎ বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছবে। সে নিজের রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল, হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে ছুটে বাইরে আসে। দেখতে পায় চেঁচাচ্ছে আশিস রায় এই কটেজের বাইরে খাদের ধারে দাঁড়িয়ে। তার চোখ লাল, মুখে ফেনা গড়াচ্ছে, একটা হাতে ওইটুকু মেয়েকে সে সজোরে ধরে রেখেছে। কোমল ভয়ে বাঁশ পাতার মতো কাঁপছে। অসংখ্য অশ্লীল শব্দ ব্যবহার করে আশিস যা বলছে তা হল কোমল তার সন্তান নয়, সে নাকি নিশ্চিত আর্মিতে কাজ করার সময় বছরের অধিকাংশ সময় সে বাড়ির বাইরে থাকত। সেই সুযোগে ধানভি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে। স্তম্ভিত ধানভি এ কথার প্রতিবাদ করে, কিন্তু আশিস তখন কিছুই শুনতে রাজি নয়। সে দৃঢ়ভাবে জানায় এই জীবন সে রাখবে না, আর সেই সঙ্গেই শেষ করবে এই জারজ সন্তানকেও। এরপরই সে কোমলকে টেনে নিয়ে এক পায়ে লাফিয়ে লাফিয়ে খাদের দিকে এগোয়। তার উদ্দেশ্য বুঝতে পেরে ধানভি হাহাকার করে সেদিকে ছুটে যায়, কিন্তু সে অতটা উঁচুতে পৌঁছানোর আগেই কোমলকে নিয়ে আশিস খাদে ঝাঁপ দেয়। পরে ধানভি সবাইকে জানায় খাদের ধারে খেলতে খেলতে অসাবধানতার বসে আশিস আর কোমল খাদে পড়ে যায়। গায়ের লোক তার স্বামীকে পাগল বলে বলুক, খুনি যেন না বলতে পারে। সারা বাড়িতে ছড়ানো ছেটানো অজস্র স্মৃতিচিহ্ন দেখে প্রতি মুহূর্তে তার স্বামী আর সন্তানের কথা মনে পড়ে যেত, আরো পাগল পাগল লাগত। তাই দিন সাতেক পরে কাজ করার উদ্যম কিছুটা ফিরে পেতেই সে ওই সমস্ত জিনিস ওপরের ওই কটেজে ঢুকিয়ে রেখে তালা দিয়ে দেয়। এই তিন বছরের মধ্যে আরো মুখ হয়নি কাউকে ওই কটেজ ভাড়া না দেওয়ারও কারণ এটাই। আখ্যান শেষ করে ধানভি আবার গুমড়ে গুমড়ে কাঁদতে লাগল।
বিশ্বাস করুন বাবুজি, আমি আমি মোটেই ওরকম মেয়ে নই। আশিস ছাড়া আমি কাউকে কাউকে কোনো দিন ভালোবাসিনি।
জানি বলে তার মাথায় একটা হাত রাখলাম। নিজে গলা অবধি পাপে ডুবে আছি, তাই পাপ কাকে ছোঁয়নি তার আমার থেকে বড় সমজদার আর কেউ নেই। তবে এই পরিস্থিতিতেও একটা বিষয়ে ব্যাখ্যা না পেয়ে মনটা খুঁত খুঁত করছিল। ধানভির কাহিনী মর্মান্তিক সন্দেহ নেই, কিন্তু একটু আগে আমি যে ছায়ামূর্তিকে দেখেছি এই কাহিনীর সঙ্গে তার সম্পর্ক কোথায়? যদি সে প্রেতাত্মাই হয় তাহলে কার প্রেত? অবিকল ধানভির মতো দেখতে হলেও ধানভির ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে, কারণ সেই মানুষ আমার সামনেই জলজান্ত বসে। আচ্ছা ধানভি, তোমার কি কোনো যমজ বোন ছিল?
জুড়ুয়া বহেন কই না তো?
আমি একটা নিঃশ্বাস ফেললাম। রহস্যের সমাধান তাহলে হল না। সে যাই হোক, পরে দেখা যাবে। আপাতত নিচে চলো তোমার ঘরে, তোমার একটু ঘুমের দরকার। সে এতটাই অবসন্ন হয়ে পড়েছিল যে নিজে উঠতে পারছিল না, প্রায় জড়িয়ে ধরে তাকে টেনে তুলতে হলো। আমার কাঁধে ভর দিয়েই সে ঢালু পথে নিচের দিকে নামতে লাগলো। পেছনের ওই কটেজের দরজা তালা না লাগানো অবস্থায় পড়ে রইল। আর তার কিছু গোপন রাখার নেই। ডাইনিং হলের পাশে একটা করিডোর ধরে এগোলে পাশাপাশি ধানভি আর পেমার শোবার ঘর। পেমা বুড়ি মানুষ, সারা দিনের পরিশ্রমের পর অঘরে ঘুমোচ্ছে। তার ঘর থেকে নাক ডাকার শব্দ আসছে। ধানভিকে তার ঘরে পৌঁছে দিয়ে ফিরে আসছিলাম, কিন্তু হঠাৎ করেই সে পিছু ডাকল।
আপনি আপনি কি এবার কলকাতা ফিরে যাবেন?
প্রশ্ন নয়, আরতি। এই ধানভি কয়েক ঘন্টা আগের সেই ইস্পাতের মতো শক্ত মেয়ে নয়। সে ভয় পাচ্ছে আমি চলে গেলে সে একা হয়ে পড়বে। না, যাব না, এখন শুয়ে পড়ো, কাল এ নিয়ে কথা হবে। এ হলো গতকাল রাতের কথা। নিজের কটেজে ফিরে এসে শুয়ে পড়েছিলাম বটে, তবে বাকি রাতটুকু আর ঘুম আসেনি। জেগে জেগে ওই আশ্চর্য অভিজ্ঞতার কথাই ভাবছিলাম, আর ভাবতে ভাবতেই ভোর রাতের দিকে বিদ্যুৎ চমকের মতো পুরো ঘটনাটার ব্যাখ্যা আমার মাথায় এসে গেল। ওই কটেজে যে ছিল সে সত্যি আবার সত্যি নয়। একটা ইংরেজি গল্পে ফলস রিয়েলিটি বলে একটা কথা পড়েছিলাম, ভালো বাংলায় অনুবাদ করলে সেটা কি দাঁড়াবে, অলীক বাস্তব। ধনভী রায়ও ওই কটেজে তার স্বামী সন্তানের সমস্ত স্মৃতিচিহ্ন রেখে এসেছিল বটে, তবে সেই সঙ্গে তালা বন্ধ করে এসেছিল তার নিজের সত্তাটাকেও। তারপর থেকে গ্রামবাসীরা যাকে দেখত বা এই হোমস্টেতে পা রেখে যার সাথে আমার মোলাকাত হয়েছিল, সে হল ধনভীর বাইরের খোলসটা, নিষ্প্রাণ আবেগহীন একটা কাঠের পুতুল, যে কিনা কাঁদতেও ভুলে গেছিল। আর কাল রাতে ওই কটেজের তালা খুলে যে অলীক বাস্তব ছায়ামূর্তিকে আমি দেখতে পেয়েছিলাম, সে হল ধনভীর সেই বন্দী সত্তা। আসল ধনভীর সব অনুভূতি নিয়ে অতীত সুখের সমস্ত স্মৃতির মাঝখানে সে আটকা পড়েছিল, তাই সারা রাত তীব্র আক্ষেপে সে দাপিয়ে বেড়াত, দারুণ দুঃখে ডুকরে ডুকরে কাঁদত, ক্ষোভের জ্বালায় ছুঁড়ে ছুঁড়ে ভাঙত কাঁচের ফোটো ফ্রেম। এই শেষের ব্যাপারটাও অবশ্য অলীক বাস্তব, কারণ নিজের কানে কাঁচ ভাঙার শব্দ শুনলেও কটেজের দরজা খোলার পর ভাঙচুরের কোনো চিহ্ন আমার চোখে পড়েনি। প্রশ্ন হল, আমি ছাড়া অন্য কেউ কিছু দেখতে বা শুনতে পায়নি কেন? রাজু শ্রীবাস্তব, পেমা, এমনকি ধনভী নিজেও। এরও একটা সহজ উত্তর আছে, একটু ভাবলেই বুঝতে পারবেন। আমি এতদিন যত মেয়েকে দেখে এসেছি, ধনভী রাই তাদের থেকে অনেকটা আলাদা। এখন স্পষ্ট বুঝতে পারছি, প্রথম থেকেই আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। হয়তো সেই আকর্ষণের কারণেই ধনভীর বন্দী সত্তার আক্ষেপ শুধুমাত্র আমার ইন্দ্রিয়ে ধরা পড়েছিল, আর আমি কাল রাতে সেই বন্দী সত্তাকে মুক্তি দিয়েছি। আমার চোখের সামনেই সেই সত্তা গিয়ে মিলিত হয়েছে তার আধারের সঙ্গে। ধনভী ব্যাপারটা জানে না বটে, তবে এখন সে আবার এক পরিপূর্ণ নারী। এখন আবেগের অভাব নেই বলেই স্বামী সন্তান হারানোর দুঃখে আবার সে অস্থির হয়ে পড়েছে, আর একই সাথে নিজের অজান্তে হয়তো কিছুটা নির্ভর করতে শুরু করেছে আমার উপরে। এখন সকাল, ধনভী যথারীতি আমার জন্য চা নিয়ে এসেছে, তবে অন্যান্য দিনের মতো সে চলে যাচ্ছে না, ঘরের ভেতর দাঁড়িয়ে আছে মাটির দিকে তাকিয়ে, মুখে দুঃখ ছাপিয়ে উঁকি দিচ্ছে উৎকণ্ঠা। সে আমার আশ্বাসের জন্য অপেক্ষা করে আছে। আমি মানকিম ছেড়ে যাব না, কাল রাতেই তো বলেছি, মাঝখানে কয়েকদিনের জন্য কলকাতা যেতে হবে ঠিকই, তবে সেখানকার কাজ শেষ করে আমি আবার ফিরে আসব। দেখো, আমার টাকার অভাব নেই, এই হোমস্টে আমরা দুজনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, এরাই আমাদের চলে যাবে। আমার কথা শুনে কিন্তু স্বস্তির পাশাপাশি ধনভীর মুখে একটা কৌতূহলের ছায়া পড়ল।
তোমার টাকার অভাব নেই, কি করো তুমি? হ্যাঁ,
দেখুন কাণ্ড, পৃথিবী উল্টে গেলেও মেয়েদের এই একটা স্বভাব পাল্টাবে না, পুরুষ মানুষের পেশার বিষয়ে তারা জানতে চাইবেই। এদিকে মুশকিল হল, আমি এর কাছে এখন আর মিথ্যে বলতে পারবো না, চুরি করি, আমি একজন চোর। ধনভী একটু সচকিত হয়ে উঠলেও বোধহয় কথাটা পুরোপুরি বিশ্বাস করল না, ভাবলো আমি ঠাট্টা করছি। নিচের দিকে তাকিয়ে ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতে সে জানতে চাইল,
তুমি চোর? তুমি চোর হো? কি চুরি করেছ? হ্যাঁ বলো বলো, কি চুরি করেছ?
এই অবধি যা কিছু চুরি করেছি সব ছোটখাটো জিনিস, বলার মতো কিছু নয়। তবে মানকিমে এসে একটা সত্যিকারের দামি জিনিস খুঁজে পেয়েছি, সেটাই চুরি করার ধান্দায় আছি, করতে পারলে কাজের কাজ হবে। ধনভী বুঝতে পারল, এক মুহূর্তের জন্য সে চোখ তুলে আমার চোখের দিকে তাকালো, তারপর এই অবস্থাতেও তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসির আভাস দেখা দিল। আমি মুগ্ধ হয়ে সেদিকে চেয়ে রইলাম। হাসি নয়, একেও হাসির প্রেত বলা চলে। তবে আমার বিশ্বাস, আরেকটু চেষ্টা করলে আসল হাসিটাকেও হয়তো আমি মুক্তি দিতে পারব। আপনারা কি বলেন?
আজকের গল্প পাঠেছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, দিদিপ্রিয়া, কৌশিক এবং আমি তমাল। শব্দ সংযোজনে নীলাভ, আবহ নির্মাণে শায়ক। শেষ হল ঐশিক মজুমদারের কাহিনী ঘর তালা বন্ধ ছিল। গল্পটি আমরা নিয়েছি কৌশিক কারকের সম্পাদনায় রিডার্স এক্সপ্রেস পাবলিকেশন থেকে প্রকাশিত নিশীথকাল বইটি থেকে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।